বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর, জানালেন জেনারেল আহমদ রেজা পুরদাস্তান। তেহরান থেকে বৈরুতগামী ফ্লাইট বাতিল নিয়ে কথা বললেন ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানকে বন্ধুপ্রতিম রাষ্ট্র বললেন লেবাননের হিজবুল্লাহ নেতা কামাতি। বাংলাদেশে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রথা বাতিল করল অন্তর্বর্তী সরকার। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করল বিএনপি। এবং ভারতের রাজধানী নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে 18 জনের মর্মান্তিক মৃত্যু, আরও 116 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর, এ প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদাস্তান। তিনি শনিবার তেহরানে এক বক্তৃতায় বলেন, প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদেরকে একাডেমিক গবেষণায় গতি আনতে হবে। যুদ্ধের ক্রমবর্ধমান প্রকৃতি এবং ইরানের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, বিশ্বের দাম্ভিক শক্তি একসঙ্গে তার সকল সক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত করার জন্য এদেশের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালিয়েছিল। তিনি মার্কিন প্রেসিডেন্টের তেহরান বিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, ট্রাম্প ও তার সহকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চায়, তাই আমাদেরকে যে কোনো হুমকি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে ইরানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ইহুদিবাদী ইসরায়েলের হুমকির মুখে তেহরান থেকে বৈরুতগামী যাত্রীবাহী বিমানের দুটি ফ্লাইট বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শনিবার ফোনে তাঁর লেবাননের সমকক্ষ ইউসেফ রাজ্জির সঙ্গে কথা বলেন। ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি যেন স্থায়ী না হয় ফোন আলাপে সে বিষয়টি উঠে আসে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ারের বৈরুতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়। ওইসব ফ্লাইটে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার জন্য অর্থ সরবরাহ করা হবে। তেল আবিবের এমন দাবির পরিপ্রেক্ষিতে লেবাননের পরিবহনমন্ত্রী ফ্লাইট দুটি বাতিল করার নির্দেশ দেন। এর আগে ইসরায়েলের যে হুমকির কারণে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায় তেহরান। ইরান ঘোষণা করেছে ইসরায়েলি হুমকির কারণে বৈরুত বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইটের ওঠানামা ব্যাহত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে ইরানকে লেবাননের বন্ধুপ্রতিম দেশ হিসেবে ঘোষণা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলি হুমকি ও চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছে সংগঠনটি। হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি শনিবার রাজধানী বৈরুতে এক বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে বলেন, ইরান আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলি হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইরান ও লেবাননের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মাহমুদ কামাতি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান দুঃখের দিনে বন্ধু হিসেবে কোনো পূর্বশর্ত আরোপ ছাড়াই লেবাননকে সহযোগিতা করেছে। হিজবুল্লার এই শীর্ষস্থানীয় নেতা লেবানন সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি আত্মসমর্পণের পথও বেছে নেন, লেবাননের জনগণ কখনোই আমেরিকা ও ইসরায়েলের কাছে আত্মসম্মান বিসর্জন দেবে না। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরায়েল যখন হামাসের কাছ থেকে তার অবশিষ্ট পণ্যবন্দীদের মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে, তখন দখলদার সরকারের সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে। শনিবার হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর থেকে তিন ইসরায়েলি পণ্যবন্দীকে মুক্তি দেওয়ার পর এক এক্সপোস্টে ওই পরিকল্পনার কথা জানান হালেভি। শনিবার বিকেলেই তিন পণ্যবন্দীর বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। জেনারেল হালেভি তার এক্সপোস্টে বলেন, আমরা পণ্যবন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছি, তবে ওই পরিকল্পনায় ঠিক কি রয়েছে এবং তা কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। গত 19 জানুয়ারি কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। 42 দিনব্যাপী প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান তুলে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হয়। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনে অধ্যাপক ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওঁত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময়ে ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। ভারতের রাজধানী নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত 11 জন। নিহতদের মধ্যে 10 নারী ও 3 শিশু রয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে চলমান আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভতে যোগ দিতে যাওয়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে। ভারতে আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভ চলছে। এ উপলক্ষে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে তীর্থযাত্রীরা যাত্রা করছে। এ কারণে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় একটি ট্রেনে চড়তে রেলওয়ে স্টেশনে প্রচুর লোকের ভিড় হয়। নয়াদিল্লির রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে ট্রেন আসা নিয়ে বিভ্রান্তির সৃষ্টির পরই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকা থেকে আরও 116 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার রাতে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। বিমানটি ভারতের অমৃতসরের গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের 65 জন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাতকড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয়। তবে মাত্র 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর এবারের ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইরান এবং চীনের সঙ্গে রাশিয়ার জোট ভাঙার চেষ্টা করছে ওয়াশিংটন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশগুলোর সঙ্গে রাশিয়ার জোট ছিন্ন করার জন্য কাজ করবে আমেরিকা। মার্কিন এই কর্মকর্তা দাবি করেন, 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই জোটের অস্তিত্ব ছিল না, যখন দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিশাল যৌথ প্রকল্পের মাধ্যমে ইরান এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করে চলেছে, তখন এই মন্তব্য এল। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়া সহযোগিতার মাধ্যমে দুদেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। গত মাসে তেহরান এবং মস্কো একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা আগামী 20 বছরের জন্য বিভিন্ন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরান ও রাশিয়া এই চুক্তিটি এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিপরীতে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে সম্পাদন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলক জানিয়েছেন, ইউক্রেন শান্তি আলোচনার টেবিলে ইউরোপের জন্য কোনো আসন থাকছে না। কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে তারা কি অবদান রাখতে পারবে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন এমন প্রশ্নাবলীর পাঠানোর পর জার্মানির মিউনিখে এক বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন। কেলক বলেন, ইউক্রেন শান্তি আলোচনায় আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, রাশিয়া ও ইউক্রেন প্রধান দুই পক্ষ হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফ্যাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুদ্ধবিরতি বাস্তবায়ন অব্যাহত রাখা ও বন্দিমুক্তির বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে নতুন কিছু গ্যারেন্টি পেয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন আশরাফুর রহমান।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি বাস্তবায়ন অব্যাহত রাখা ও বন্দি মুক্তির বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে নতুন কিছু গ্যারান্টি তারা পেয়েছেন। যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের নানা বাধা সৃষ্টির প্রেক্ষাপটে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করব এবং যত চাপই আসুক না কেন এতে কোনো ধরনের পরিবর্তন আনতে দিব না। যুদ্ধবিরতি চুক্তির সমস্ত পর্যায়গুলো সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে হামাস অঙ্গীকারাবদ্ধ বলে তিনি উল্লেখ করেছেন। কাসেম বলেছেন, ইসরায়েল অতীতের মতোই দীর্ঘসূত্রিতা বা বিলম্ব করার নীতি অব্যাহত রেখেছে, কিন্তু আমরা ইসরায়েলকে চুক্তি মোতাবেক আমাদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যেতে বাধ্য করেছি। এদিকে গাজার নগর কর্তৃপক্ষের মুখপাত্র হাসনা মাহনা জানিয়েছেন, এই শহরে 70% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং এর ফলে মৌলিক বা প্রধান পরিষেবার ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ও দৈনন্দিন জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়ায় এই শহরে দেখা দিয়েছে নজিরবিহীন মানবীয় বিপর্যয়। তিনি আরো বলেছেন, গাজায় পানির সংকট দেখা দেয়, পানি বা পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো অচল হয়ে পড়ায় আবর্জনার পাহাড়ে জমে ওঠায় এবং সড়ক ও মহাসড়ক নেটওয়ার্কগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় নগর কর্তৃপক্ষের সেবা দেওয়ার ক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গাজার নগর কর্তৃপক্ষের মুখপাত্র হাসনা মাহনা আরো বলেছেন, ইসরায়েলি সেনারা এখনো গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে, ফলে দালান কোঠার ধ্বংসস্তূপ সরানো ও সড়কগুলো খুলে দেওয়া সম্ভব হয়নি এবং পরিবহন ব্যবস্থা চালু করা ও আবাসিক আর বাণিজ্যিক এলাকাগুলোতে স্থানান্তরের প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। এদিকে পশ্চিম তীরের 4 ফিলিস্তিনি যুবক ইসরায়েলি হানাদার সেনাদের হাতে শাহাদত বরণ করেছেন। বুধবার তুলকারাম শহরের উত্তরে একটি ছোট্ট শহরে নূর শামস নামক শরণার্থী শিবিরে 3 ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়াও শুক্রবার রাতে পূর্ব নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি শাহাদত বরণ করেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে। ইসরায়েলের কয়েকটি সাজওয়াজান নাবাতিয়া প্রদেশের কোনো কোনো এলাকায় ঢুকে পড়েছে। ইসরায়েলি কয়েকটি ড্রোন লেবাননের আকাশে টহল দিয়েছে। গাজাবাসীকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, 350 জনেরও বেশি ইহুদিবাদ বিরোধী রাব্বি ও সমাজকর্মী এর তীব্র নিন্দা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের কাছে পাঠানো এক আবেদনপত্রে তারা স্বাক্ষর করে লিখেছেন, ট্রাম্প গাজার সব ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করতে চান, কিন্তু আমরা ইহুদি জনগণ এই জাতিগত নির্মূল অভিযানের বিরোধী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি
তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর, জানালেন জেনারেল আহমদ রেজা পুরদাস্তান। তেহরান থেকে বৈরুতগামী ফ্লাইট বাতিল নিয়ে কথা বললেন ইরান ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানকে বন্ধুপ্রতিম রাষ্ট্র বললেন লেবাননের হিজবুল্লাহ নেতা কামাতি। বাংলাদেশে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রথা বাতিল করল অন্তর্বর্তী সরকার। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করল বিএনপি। এবং ভারতের রাজধানী নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে 18 জনের মর্মান্তিক মৃত্যু, আরও 116 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। আজকের আলোচনায় আমরা মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদির বাহিনীর সঙ্গে সুফিয়ানি গোষ্ঠী ও পশ্চিমা সরকারগুলোর লড়াই সম্পর্কে কথা বলব। গত পর্বে আমরা জেনেছি ইরাকে গণহত্যা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত সুফিয়ানি বাহিনীকে পরাজিত করার পর ইমাম মাহদির বাহিনী সিরিয়ায় সুফিয়ানির মূল শাসনকেন্দ্র বা রাজধানীর দিকে যাবেন, যাতে এই ফেতনা চিরতরে নির্মূল হয়। এতদিনে সিরিয়ার জনগণ ইমাম মাহদির আত্মপ্রকাশ ও তাঁর বিপ্লব শুরুর বিষয়ে জানবেন, ফলে তাঁরা ইমাম মাহদি আলাইহিস সালামকে সহায়তা দিতে ছুটে আসবেন এবং সুফিয়ানিকে আত্মসমর্পণ করতে বলবেন। অবশেষে সুফিয়ানির বাহিনী তাবরিয়াহ তথা বর্তমান গ্যালিলি বা জালিল হ্রদের কাছে ইমাম মাহাদির বীর বাহিনীর মুখোমুখি হবে। এ অঞ্চলটির অবস্থান বর্তমান সিরিয়ার পশ্চিমে ও এই অঞ্চল বাইতুল মুকাদ্দাস থেকে অল্প উত্তরে।
ইমাম মাহদি আলাইহিসসালাম মহানবীর সুন্নত অনুযায়ী প্রথমেই আলোচনা ও উপদেশের মাধ্যমে সুফিয়ানিকে বসে আনার লক্ষ্যে তাকে নিজের কাছে আসতে বলবেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী সুফিয়ানি তার আনুগত্য করবে, কিন্তু নিজ শিবিরে ফিরে আসার পর নানা গোত্র প্রধানদের ও নিজ সশস্ত্র বাহিনীর এবং ইহুদি ও খ্রিস্টানদের সহযোগী চক্রের বিরোধিতার মুখে ওই আনুগত্যের অঙ্গীকার লঙ্ঘন করবে। দৃশ্যত জুলুম ও ধোকাবাজিতে অভ্যস্ত সুফিয়ানি তার উপর জনমতের চাপ কমাতে ও নিজ বাহিনীর নড়বড়ে হয়ে পড়া ঠেকাতে ইমাম মাহদি আলাইহিসসালামের প্রতি আনুগত্যের ঘোষণা দিবে। এ অবস্থায় সুফিয়ানিকে সুপথে ফেরানোর পক্ষে সব যুক্তি ও পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সে সুপথে না আসায় ইমাম মাহদির বাহিনী ও সুফিয়ানি বাহিনীর মধ্যে এক বড় যুদ্ধ শুরু হবে। এ সম্পর্কে আরও কথা হবে এই সংক্ষিপ্ত মিউজিক বিরতির পর।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদির বীর বাহিনী খুব সাহসিকতা নিয়ে লড়াই করবেন সুফিয়ানি বাহিনীর বিরুদ্ধে, এবং এই মুজাহিদরা খোদাই অদৃশ্য সাহায্য পাবেন। ব্যাপক অপরাধ, লুটপাট ও হত্যাযজ্ঞে জড়িত সুফিয়ানি বাহিনী অবশেষে এ যুদ্ধে চরম পরাজয় বরণ করবে এবং খোদ সুফিয়ানি বন্দী ও নিহত হবে। আর এভাবে সুফিয়ানি ধ্বংসাত্মক মহা অশান্তির অবসান হবে। ইমাম মাহদি আলাইহিসসালাম তাঁর বাহিনী নিয়ে অগ্রাভিযান চালিয়ে সুফিয়ানি বাহিনীর সহযোগী পশ্চিমা বাহিনীগুলোকে মুসলমানদের প্রথম কিবলার শহর পবিত্র বাইতুল মুকাদ্দাসে পরাজিত করে এই শহর দখলে মুক্ত করবেন। হযরত ঈসা মাসিহ আর আবির্ভাবের ঘটনাও এই সময় ঘটবে। তিনি ইমাম মাহদির বিশ্ব বিপ্লবকে সহায়তা দিতে ইমামের সহযোগী হবেন এবং খ্রিস্টান বিশ্বে হযরত ঈসার ব্যাপক জনপ্রিয়তা থাকায় ইমাম মাহদির সঙ্গে তাঁর একটি শান্তি চুক্তিতে চুক্তিবদ্ধ হওয়া ও জোটবদ্ধ হওয়ার কারণে বিপুল সংখ্যক খ্রিস্টান ইমাম মাহদির সমর্থকে পরিণত হবেন।
কিন্তু খ্রিস্টানদের সহযোগী হওয়ার দাবিদার পশ্চিমা সরকারগুলো যুগের নেতা বা ওয়ালি আসর তথা ইমাম মাহদি আলাইহিসসালামের সদিচ্ছার অপব্যবহার করবে। তারা খুব শিগগিরই বিপুল সংখ্যক সেনা এবং সমরাস্ত্র ও রসদ সংগ্রহ করতে থাকবে। যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হলে তারা ইমাম মাহদি আলাইহিসসালাম ও হযরত ঈসার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করে ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পশ্চিমা সরকারগুলোর বিশাল বাহিনীর সঙ্গে ইমাম মাহদির বাহিনীর এই মহাযুদ্ধ তার যুদ্ধকামী যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ যুদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে ও বনি আসফার তথা পশ্চিমাদের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর নারীর গর্ভধারণের যে সময় সেই সময় পর্যন্ত তথা নয় মাস সেই চুক্তি তারা মেনে চলবে ও অতঃপর তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তারা 80 ব্রিগেড সেনা নিয়ে স্থল ও নৌপথে তোমাদের উপর হামলা করবে। তাদের প্রত্যেক সেনাদল বা ব্রিগেডে থাকবে 12,000 সেনা।
পশ্চিমারা 9,60,000 সেনা নিয়ে মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদির বাহিনীর উপর হামলা চালাবে। তারা উত্তর ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের উপকূলীয় অঞ্চলের দিকে থেকে যুদ্ধ শুরু করবে, যাতে ইমাম মাহদির বিশ্ব বিপ্লবকে নির্মূল করা যায়। এই মহাযুদ্ধে ইমাম মাহাদির সহযোগী ও বিশ্বস্ত বীর সেনারা আল্লাহর উপর ভরসা করে ও তাঁদের মহান নেতা ইমাম মাহাদির বিচক্ষণ ও দূরদৃষ্টিময় নির্দেশনা মেনে চলে পবিত্র লক্ষ্যগুলো অর্জনের পথে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। সত্য ও মিথ্যার অনুসারীদের এই ভাগ্য নির্ধারণী লড়াইয়ে মহান আল্লাহ আলোকিত পথের সংগ্রামী তথা মুজাহিদদের সাহায্য করার যে প্রতিশ্রুতি পবিত্র কোরআনে দিয়েছেন তা বাস্তবায়ন করবেন। সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমরা অবিশ্বাসী বা কাফিরদের অন্তরে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করব, ইমাম মাহদির শত্রুদের অন্তরে ত্রাস সঞ্চার হবে। এই খোদাই বিপ্লবের বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খোদাই সাহায্য।
পশ্চিমা সরকারগুলোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শেষ পর্যন্ত ন্যায় বিচারকামী ও জুলুম বিরোধী এবং বৈষম্য শোষণ দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী মাহাদি বাহিনী মহাবিজয় অর্জন করবে। অত্যন্ত শক্তিশালী পশ্চিমা সরকারগুলোর শোচনীয় পরাজয় তথা মাহাদি বিরোধী জোটের সবচেয়ে বড় শক্তিগুলোর ভরাডুবি দেখে অন্যান্য বিরোধী গ্রুপ ইমাম মাহাদির বাহিনীকে প্রতিরোধ করতে ভয় পাবে ও অত্যন্ত আতঙ্কগ্রস্ত হবে, ফলে ইমামের বাহিনী সারা বিশ্বের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় সফল হবে। মুক্তিকামী জনগণ ও জাতিগুলো এই বিশ্ব আন্দোলনের সমর্থকে পরিণত হবে, ফলে ব্যাপক রক্তপাতের মাধ্যমে ইমাম মাহাদির বিপ্লব সফল হবে এমন ধারণা যৌক্তিক নয়। বরং একদিকে জনগণ ও জাতিগুলোর ব্যাপক সমর্থন এবং অন্যদিকে ইমাম মাহাদির অনুগত বাহিনীর বীরত্বের মোকাবেলায় দাম্ভিক শক্তিগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক এই বিশ্ব বিপ্লবের বিজয়ের দুই প্রধান নিয়ামক।
অবশ্য পশ্চিমা শক্তিগুলোর শোচনীয় ও সর্বাত্মক পরাজয় দেখার পরও কোনো কোনো জালিম ও বিদ্রোহী সরকার কখনোই সত্য ও ন্যায় বিচারের পক্ষের কাছে নত যেন হতে চাইবে না, বরং তারা ইমাম মাহাদির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। কিন্তু মিথ্যার শিবিরগুলো একের পর এক সত্যের শিবিরের বীর সেনাদের হাতে ও ইমাম মাহাদির সুনিপুণ নেতৃত্বের কাছে হার মানতে বাধ্য হবে। তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আরও এক পর্বে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নামকরা প্রদেশ ইস্পাহানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের নাকশে জাহান বা ইমাম স্কোয়ারে গিয়েছিলাম। ইস্পাহানকে বলা হয় নেসপে জাহান, মানে অর্ধবিশ্ব। আবার ইস্পাহান শহরকে বলা হয় মোজে হামিশে জেন্দে ইরান, এর অর্থ হল অমর জাদুঘর। সুতরাং বুঝতে অসুবিধা হবার কথা নয় যে এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু নিদর্শন এবং প্রাণবন্ত ও মনোরম দৃশ্যাবলী।
আমরা বলেছি নাকশে জাহান স্কোয়ারের চারপাশে চারটি বাজার আছে। এসব মার্কেট এমনভাবে বানানো হয়েছে যে কেউ চাইলে এসব দোকানের ভেতর দিয়ে স্কোয়ারে প্রবেশ করতে পারবে। এখানকার ঐতিহাসিক স্থাপনা যেমন শেখ লুৎফুল্লাহ মসজিদ, কাইসেরিয়া ফটক বা প্রধান প্রবেশদ্বার, ওস্তাদ আলিরেজা আব্বাসির সোলস লিপিকর্মের কারুকাজে সুসজ্জিত ক্যালিগ্রাফিগুলোর কথা বলেছি। সাফাভি শাসনামলে এই শিল্পী ব্যাপক খ্যাতিমান ছিলেন। নাকশাজাহান বা ইমাম স্কোয়ারের একটি ঐতিহাসিক নিদর্শন এই কাইসেরিয়া ফটক বা প্রধানদ্বার। আজকের আসরে আমরা এই নাকশাজাহান ছেড়ে চহরবাগ নামে বিখ্যাত সবুজে ঘেরা সড়কের দিকে যাব। ইস্পাহানের ইতিহাসের প্রাণ এই সড়কটি। ইস্পাহান ভ্রমণ করতে যারা যাবেন তারা অবশ্যই এখানে যেতে ভুলবেন না। এই সড়কটি পর্যটনের পাশাপাশি বাণিজ্যেরও মূল কেন্দ্র। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
চহরবাগ আব্বাসী সড়ক শাহ আব্বাসের শাসনের সময় নির্মাণ করা হয়েছে। নির্মাণের তারিখ উল্লেখ করা হয়েছে 1000 হিজরি মোতাবেক 1591 খ্রিস্টাব্দ। চহরবাগ আব্বাসী সড়কটি আজও আছে। দুই ভাগে এর পরিচিতি কিংবা বলা যায় বিস্তৃতি ঘটেছে। একটি অংশকে চহরবাগ ঊর্ধ্ব, আরেক অংশ চহরবাগ নিম্ন নামে পরিচিত। তবে পুরুষ এই সড়কটির চহরবাগ নামেই বিখ্যাত। এই সড়কটির উপরের অংশ সিউসে পুলের সঙ্গে মিলিত হয়েছে। এই সড়কটির কয়েকটি পৃথক পৃথক লাইন রয়েছে। কোনো লাইনে গাড়ি চলে, কোনো লাইনে বাইসাইকেল এবং অপর অংশে পথচারী। চারটি লেনের মাঝখানে গাছগাছালিতে পূর্ণ, যার ফলে প্রতিটি লেনেই আলাদা হয়ে গেছে। সুতরাং সবুজ শ্যামল গাছগাছালিতে ঘেরা এই সড়কের পথচারী অংশে পায়চারি করার স্মৃতি কেউ ভুলবেন না।
এই যে গাছগাছালির কথা বললাম, এগুলো বিখ্যাত চেনর গাছ এবং নরুন গাছ। এসব গাছের ছায়ায় পায়চারি করার আনন্দই আলাদা। মজার ব্যাপার হলো এই ছায়াময় পথে পায়চারি করতে করতে পাশের দোকানগুলো দেখতে পাওয়া যাবে। জামাকাপড়, জুতা, ব্যাগ কিংবা বিচিত্র হস্তশিল্প যে কোনো পথচারীর দৃষ্টি আকর্ষণ করবে নিঃসন্দেহে। চহরবাগ আব্বাসী সড়কের শুরু থেকে পায়চারি করলে প্রথমেই দরওয়াজায়ে দৌলতে গিয়ে পৌঁছবেন। এখানে রয়েছে প্রাসাদ এবং হাশত বেহেশত বাগান। হাশত বেহেশত ছাড়াও চহরবাগ সড়কের পাশে আরও বহু প্রাসাদ গড়ে উঠেছিল, কিন্তু কালের পরিক্রমায় অন্যান্য প্রাসাদ নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু এই হাশত বেহেশত বাগিচাই আজও তার ঐশ্বর্য ধরে রেখেছে। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন প্লিজ।
আমরা চহরবাগ সড়কের পাশের বিখ্যাত প্রাসাদ হাশত বেহেশতের কথা বলছিলাম। বিশ্বখ্যাত এই প্রাসাদটির সৌন্দর্য এত আকর্ষণীয় ছিল যে পৃথিবীর সৌন্দর্যতম প্রাসাদ বলেও অভিহিত করা হতো। বুলবুল বাগিচার কাছে শাহ সোলাইমান সাফাভির শাসনামলে 1080 হিজরিতে এটি নির্মাণ করা হয়েছিল। দোতলা এই ভবনটি তার স্থাপত্য শৈলীর অনন্য বৈশিষ্ট্যের কারণে যেমন দর্শক নন্দিত, তেমনি সাফাভি শাসনামলের স্থাপত্যের সৌন্দর্য এই ভবনটিতে লক্ষ্য করা যায় বলে সর্বজন সমাদৃতি পেয়েছে প্রাসাদটি। যারাই এই ইস্পাহান প্রদেশে বেড়াতে আসেন, দেশি কিংবা বিদেশি সকল পর্যটকই মোটামুটি এই হাশত বেহেশত না দেখে যান না। তাদের মধ্যে যারা প্রাসাদের ভেতরে যাবার সুযোগ পেয়েছেন তারা এক বাক্যে স্বীকার করেছেন যে হাশত বেহেশত প্রাসাদ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাসাদ স্থাপনা।
শ্রোতা বন্ধুরা, ইস্পাহান ভ্রমণের এ পর্যায়ে চলুন হাশত বেহেশতের কাছেই আরেকটি প্রাচীন স্থাপনার দিকে যাওয়া যাক। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা, নাম হল চহরবাগ মাদ্রাসা। বর্তমানে এই মাদ্রাসাটি ইমাম সাদিক ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠান নামেই বেশি পরিচিত। ফার্সিতে শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে। 1104 থেকে 1126 এই সময়সীমার মধ্যে শাহ সুলতান হোসেন সাফাবির শাসনামলে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এটি সাফাবি শাসনামলের সর্বশেষ স্থাপনা। ইরানি শিল্পীদের শিল্পবোধ ও শৈলীগত দক্ষতারও প্রমাণ বহন করছে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্যশৈলী। এর স্থাপত্য কাঠামোটি ইস্পাহানি স্টাইলের। চহরবাগ মাদ্রাসার গম্বুজের সৌন্দর্য এবং কাঠামো তুলনামূলকভাবে শেখ লুৎফুল্লাহ মসজিদের মতোই। এই নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
বিরতির আগে চহরবাগ মাদ্রাসার গম্বুজের সৌন্দর্য এবং কাঠামোর তুলনামূলক সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম। শিল্প ও স্থাপত্যকলায় বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন চহরবাগ মাদ্রাসা স্থাপনাটিতে সোনা রূপার কারুকাজ সহ সূক্ষ্ম আরও যেসব কারুকাজ করা হয়েছে সেগুলো সত্যিই নজিরবিহীন। টাইলসের কারুকাজের দিক থেকেও এই মাদ্রাসা স্থাপনার আলাদা গুরুত্ব রয়েছে। এত বিচিত্র টাইলসের কাজ রয়েছে এই ভবনটিতে যে বলা হয়ে থাকে এটি তো মাদ্রাসা নয়, যেন ইস্পাহানের টাইলস শিল্প জাদুঘর। মাদ্রাসার একটি বড়সড় আঙিনা রয়েছে। মাদ্রাসার চারপাশে জুড়ে রয়েছে বিশাল বিশাল সবুজ গাছগাছালি। আঙিনার মাঝখানে রয়েছে বহমান ফোয়ারা। উঠোনের চারপাশে রয়েছে অসংখ্য হুজরা মানে কক্ষ। সব মিলিয়ে এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। এই পরিবেশে একবার গেলে সহজেই চলে আসতে মন চাইবে না। তাই বলে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না। চহরবাগ মাদ্রাসার আশেপাশে যেসব ঐতিহাসিক ভবন রয়েছে সেগুলো তো দেখতে হবে।
কিন্তু আজ তো আর আমাদের হাতে তেমন সময় নেই শ্রোতা বন্ধুরা, আসর থেকে আজ বিদায় নিতে হবে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের আসর শুনলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, সে আসরেও আপনারা আমাদের এ আসরে অংশ নেবেন এ প্রত্যাশা রইল। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। আদর্শ জীবন যাপন।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা গত আসরে সদাচার এবং প্রফুল্ল থাকার ইতিবাচকতা সম্পর্কে হাদিসের উদ্ধৃতি দিয়ে আসরের সমাপ্তি টেনেছিলাম।
সেখানে বলা হয়েছে রাসুল সাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লামের মতো চরিত্রের কাছাকাছি পর্যায়ের গুণাবলী সম্পন্ন মানুষ হল সেই যে সদাচারী, উত্তম চরিত্রবান, নম্র, আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহারকারী, দীনী ভাইদের সঙ্গে আন্তরিক বন্ধুসুলভ, সত্যের উপর ধৈর্যশীল, উত্তেজনা প্রশমনকারী এবং সুখে দুঃখে রাগের মধ্যেও ভারসাম্যপূর্ণ।
আরও বলা হয়েছে, সদাচার হল আলোক রশ্মির মতো। ওই আলোক রশ্মি ব্যক্তির নিজের পাশাপাশি সঙ্গী সাথীসহ আশেপাশের উপরও আলো ছড়ায়। প্রকৃতপক্ষে সুন্দর ও কল্যাণময় আচরণ কেবল যে ব্যক্তির নিজেকেই আনন্দময় করে তোলে তা নয়, বরং পরিবারের অপরাপর সদস্যদেরকেও সেই আনন্দ উপহার দেয়। কিন্তু সুন্দর আচরণ কি জিনিস? জাফর সাদিক আলাইহিসসালাম গোরারুল হেকাম নামক গ্রন্থে এই প্রশ্নের জবাবে লিখেছেন, সদয় ও নম্র হও, কথাবার্তায় শালীন হও এবং তোমার ভাইদের সঙ্গে প্রফুল্ল থাকো। গত আসরের ধারাবাহিকতায় এই সুন্দর আচরণ নিয়ে আমরা আজকের আসরেও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
সুন্দর আচরণ এবং উত্তম চরিত্রের ব্যাপারে ইসলামে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। একটি পরিবারে সুখ, শান্তি, হাসি খুশি, প্রফুল্লতা ইত্যাদি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের মাঝে এই গুণাবলী কীভাবে বিস্তার ঘটানো যায় তা নিয়েও ধর্মীয় বিধিবিধানে ব্যাপক উপদেশ ও পরামর্শ দেওয়া হয়েছে। দাম্পত্য জীবনের শুরু থেকে স্বামী এবং স্ত্রী তাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি অভিন্ন বিষয়ে ঐকমত্যে আসাটা জরুরি। যেমন ইমানের বিষয়টি, ইমান বা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের ক্ষেত্রে অভিন্নতা না থাকলে দাম্পত্য জীবনে সুখের আশা করাটা দুরূহ। এর পাশাপাশি হাসি খুশি, প্রফুল্লতা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি না থাকা, উদার মানসিকতা ইত্যাদির সমতা থাকলে পরিবারের সন্তান সন্ততির মাঝে সেগুলোর প্রভাব ও বিস্তার অনায়াসে পড়ে যেতে পারে। জন্মের পর থেকেই এইসব বৈশিষ্ট্য সন্তানদের মাঝে বাবা মায়ের পক্ষ থেকে অনন্য উপহার হিসেবে চলে যায়।
কোরআনে কারিমের যুক্তি ও বক্তব্য অনুযায়ী সৃষ্টির মূল বৈশিষ্ট্যই এমন যে নিজে নিজেই মানুষের মাঝে আনন্দ প্রফুল্লতার উপাদানগুলো তৈরি হয়ে যায়। সূর্যোদয়, প্রশান্ত ও অনাবিল ভোর, আনন্দময় বসন্ত, মন কেড়ে নেয়া ঝর্ণাধারা, বিচিত্র রঙের ফুল, দুজন মানুষের মধ্যকার সম্পর্ক সহ বিশ্বের আরও অনেক উদ্ভাবনী ইত্যাদি মানুষের হাসি, উল্লাস ও প্রফুল্লতার উৎস হিসেবে কাজ করে। একইভাবে ইমান এবং সৎকাজ পরকালীন সুখ শান্তি নিশ্চিত করার পাশাপাশি এই পৃথিবীতেই সাফল্য এনে দেয়। বন্ধুত্ব ও স্নেহ মমতা সৃষ্টির ক্ষেত্রেও সৎকাজ আর ইমানের ব্যাপক ভূমিকা রয়েছে।
বলছিলাম, ইমান এবং সৎ কাজের ফলে পরকালীন সুখ শান্তি নিশ্চিত হয় এবং পার্থিব জগতে সাফল্য আর মায়া মমতারও কারণ হয়ে দাঁড়ায়। স্বামী স্ত্রী যখন এক আল্লাহর বেঁধে দেওয়া নীতি নৈতিকতার প্রতি অটুট থাকে, তখন তাদের ভেতরে জন্ম নেয় ঐশী আলো। সেই অদেখা অলৌকিক আলোয় তারা পারস্পরিক অধিকার আদায়ে সচেষ্ট থাকতে চেষ্টা করে। মনোবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যারা আল্লাহর একত্ববাদ এবং পরকালীন জীবনে বিশ্বাস করে তারা অন্যদের তুলনায় অনেক বেশি আনন্দময় ও প্রফুল্ল জীবনযাপন করে। পবিত্র কোরআনের সুরা রাদের 28 নম্বর আয়াতেও এই সত্যকে তুলে ধরে বলা হয়েছে, তারাই এ ধরনের লোক যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয়।
কুরআন ব্যক্তির জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে উদ্বুদ্ধ করেছে। ইতিবাচক জীবন দৃষ্টি এবং কুদৃষ্টির পরিবর্তে বিচক্ষণতা ও যৌক্তিক সুদৃষ্টি সৌভাগ্যপূর্ণ জীবনের মূল চাবিকাঠি, এবং ইতিবাচক দৃষ্টি জীবনে প্রশান্তি ও সুখ শান্তির একটা নিয়ামক শক্তি। জীবনে কখনো কোনো ব্যর্থতা এলে ইতিবাচক দৃষ্টিতে তা থেকে শিক্ষা নিতে শেখায়। যে পরিবারে এই ইতিবাচক ও সৎ চিন্তার চর্চা বেশি বেশি হয় এবং পারিপার্শ্বিক বিষয়গুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হয়, সেই পরিবারের সমন্বিত জীবন প্রকৃত সুখ শান্তিময় ও মধুময় হয়ে ওঠে। একজন মা যখন জীবনের কষ্ট ক্লেশকে জীবনেরই অনিবার্য ও অভিন্ন অংশ বলে মনে করেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করেন, তার জীবন থেকে সুখ শান্তি কখনোই দূরে সরে যায় না। কেননা তিনি সুখ শান্তি বজায় রাখার স্বার্থে সবসময় ওই জীবন সমস্যার সঙ্গে লড়াই করতে থাকেন।
পবিত্র কুরআন মুমিনদেরকে প্রফুল্লতার দিকে আহ্বান জানিয়েছে। সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, বলুন, এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহরবানি, এজন্য লোকদের আনন্দিত হওয়া উচিত, কেননা তারা যা কিছু জমা করছে সেসবের চেয়ে এটি অনেক ভালো। আল্লাহর রহমত, দয়া, ঐশী অনুগ্রহ ও নিয়ামত এবং বিজয় অর্জনের জন্য মুমিনরা যে আনন্দ করবে সে ব্যাপারে কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। সূরা রোমের 4 ও 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আর সেদিনটি হবে এমন দিন যেদিন আল্লাহ প্রদত্ত বিজয়ে মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী ও মেহরবান।
তবে গুরুত্বপূর্ণ দিকটি হল, মানুষকে বুঝতে হবে জীবনে আনন্দ লাভের সর্বোত্তম উপায় হল পরিকল্পিত জীবনযাপন করা এবং বর্তমান নিয়ে ভাবা। যে অতীত চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই এবং যে ভবিষ্যৎ সম্পর্কে কারো জানা নেই, আসবে কি আসবে না তা নিয়েও ভেবে লাভ নেই। এইসব ধারণা আমাদের ভাবনার জগৎকে আরও সমৃদ্ধ করুক, সুখ শান্তি ও প্রফুল্লতা নিশ্চিত হোক জীবনে। এই প্রত্যাশায় আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you.